বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 26 নভেম্বর, 11 অগ্রহায়ণ এবং ফার্সি 6 অজার। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এ অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। আমাদের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও শোনা যায়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। মার্কিন রক্তচক্ষুকে উপেক্ষা করে ভেনিজুয়েলা ও ইরান বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, এ সম্পর্কে একটি সংবাদ ভাষ্য শুনতে পাবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য সহ এ পর্যন্ত প্রায় 15 জন জনপ্রতিনিধি করোনায় আক্রান্ত হয়েছেন। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন করোনায় আক্রান্ত হয়ে দুজনেই নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতন শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ। অধিবেশন শেষ করার আগে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরগুলো সংক্ষেপে আরো একবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে চুক্তি করে প্রকৃত নিরাপত্তা আসবে না বলেছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। 12টি মুসলিম দেশের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে আমিরাত, ভিসা পাবে না ইরান, পাকিস্তান ও তুরস্ক। জম্মু কাশ্মীরে সেনাবাহিনীর টহল দলের উপর অজ্ঞাত গেরিলাদের হামলা, 2 সেনা জওয়ান নিহত। এবং ইহুদিবাদ ইসরায়েলের কারাগারে টানা 103 দিন অনশন পালনকারী ফিলিস্তিনি নাগরিক মাখের আল আখরাস অবশেষে পেয়েছেন মুক্তি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্রী ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি আঞ্চলিক দেশগুলোকে উদ্দেশ্য করে বলেছেন ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে কথিত শান্তি চুক্তি করে নিরাপত্তা আসবে না। তিনি ইসরায়েলকে ক্রিমিনাল আখ্যা দিয়ে বলেন তারাই হচ্ছে পুরো মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা এবং অস্থিতিশীলতা সৃষ্টির মূল হোতা। ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব রাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক করার ঘটনায় ইরানি প্রেসিডেন্ট দুঃখ প্রকাশ করেন। গতকাল কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে টেলিফোন আলাপে এসব কথা বলেন প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেন বাইরের শক্তি আঞ্চলিক দেশগুলোতে যে হস্তক্ষেপ করছে এবং তাদের উপর প্রভাব বিস্তার করে রেখেছে তা থেকে বের হয়ে আসতে হবে এবং জ্ঞান, বুদ্ধি, বিচক্ষণতা, যুক্তি এবং আন্তরিক সংলাপের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে হবে। ফোন আলাপে কাতারের আমির তেহরান ও দোহার মধ্যকার বর্তমান সম্পর্ককে কৌশলগত বলে মন্তব্য করেন এবং এই সম্পর্ক দুদেশের জনগণের স্বার্থ রক্ষায় ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন। দখলদার ইসরায়েলের গুপ্তচর কাইলি মুর গিলবার্টের মুক্তির বিনিময়ে 3 ইরানি ব্যবসায়ী মুক্তি পেয়েছেন। অস্ট্রেলিয়ার একটি বিমান ইরানের 3 নাগরিককে তেহরানে পৌঁছে দেওয়ার পর কাইলি মুর গিলবার্টকে সঙ্গে করে নিয়ে গেছে। কাইলি মুর গিলবার্ট অস্ট্রেলিয়া ও ব্রিটেনের নাগরিক, তবে কাজ করতেন দখলদার ইসরায়েলের গুপ্তচর সংস্থা আমানের হয়ে। ইরানের যে 3 নাগরিক মুক্তি পেয়েছেন তাদেরকে নিষেধাজ্ঞা ভেঙে ব্যবসা করার মিথ্যা অভিযোগে আটক করা হয়েছিল। মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি গুপ্তচর প্রথমে খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন, পরে তিনি ইহুদিবাদীদের সঙ্গে যোগ দেন। ইসলাম নিয়ে গবেষণার কথা বলে তিনি প্রথমে ইরানের ধর্ম ও মাজহাব বিষয়ক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক গড়েন। ইরানে প্রথম সফরে তিনি কোনো ধরনের গুপ্তচর বৃত্তি করার চেষ্টা করেননি, কিন্তু পরবর্তীতে তার আসল কাজ শুরু হয়। ইরানের গোয়েন্দা বাহিনী গবেষক বেশধারী নারীর লক্ষ্য উদ্দেশ্য ও তৎপরতা সম্পর্কে বিশদ তথ্য সংগ্রহ করার পর 2018 সালের 21 সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে। এরপর আদালতে অপরাধ প্রমাণিত হয়, তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে, মার্কিন সরকার সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদেরকে সমর্থন দিয়ে দেশটির জনগণের সম্পদ ও জ্বালানিতে লুটপাট করছে। এ অবস্থায় সিরিয়া থেকে দ্রুত ও নিঃশর্তভাবে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতের আবানচি গতকাল নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এসব কথা বলেন। তিনি বলেন, সিরিয়া থেকে দ্রুত এবং নিঃশর্তভাবে সমস্ত মার্কিন সেনা প্রত্যাহার করা জরুরি। মাজিদ তাখতের আবানচি বলেন, সিরিয়ায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার পরিবর্তে মার্কিন সেনারা জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসী গ্রুপ হায়াতে তাখরির আশাম বা সাবেক আন নুসরা ফ্রন্টের মতো সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে এবং দেশটির তেল সম্পদ লুটপাট করছে। ইরানের এক কূটনীতিক বলেন, সিরিয়ার সরকার যেসব দেশের সেনা মোতায়েন করার অনুমতি দেয়নি সেসব দেশের সমস্ত সেনা প্রত্যাহার করতে হবে। এদিকে অধিকৃত গোলান মালভূমিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সফরের নিন্দা করেছে রাশিয়া। মস্কো বলেছে, সিরিয়ার সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানো উচিত। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়া পরিস্থিতির উপর এক বৈঠকে এসব কথা বলেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভেনজিয়া। তিনি বলেন, আমরা অব্যাহতভাবে সিরিয়ার ঐক্য ধরে রাখার ব্যাপারে আহ্বান জানাব এবং দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখাব। পাশাপাশি সিরিয়ার চলমান সংকট দীর্ঘায়িত করার ষড়যন্ত্র বাদ দেওয়া উচিত। রুশ রাষ্ট্রদূত বলেন, সিরিয়ায় সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা যেমন পশ্চিমে রক্ষা করতে হবে তেমনই পূর্বেও রক্ষা করতে হবে। একই কথা গোলান মালভূমির জন্য প্রযোজ্য। নেভেনজিয়া বলেন, সম্প্রতি আমেরিকার একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা সিরিয়ার গোলান মালভূমি সফর করেছেন, যা নিতান্তই উস্কানিমূলক। এ সময় তিনি সরাসরি মাইক পম্পেওর কথা উল্লেখ করেননি, তবে গত বৃহস্পতিবার পম্পেও গোলান মালভূমি পরিদর্শন করেন এবং এটি ছিল আমেরিকার কোন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম গোলান সফর। সংযুক্ত আরব আমিরাত বিশ্বের 13টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। এই 13টি দেশের মধ্যে কেনিয়া বাদে 12টি মুসলিম প্রধান দেশ। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় মালিকানাধীন বিজনেস পার্কের দেওয়া তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের এই সিদ্ধান্ত গত ১৮ নভেম্বর থেকে কার্যকর হয়েছে বলে আল জাজিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে। যেসব দেশ আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়েছে সেগুলো হল ইরান, তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তান, কেনিয়া, সোমালিয়া, আলজেরিয়া, লেবানন, সিরিয়া, ইরাক, লিবিয়া, তিউনিশিয়া এবং ইয়েমেন। আমিরাত সরকার বলছে, তালিকাভুক্ত এসব দেশের লোকজন কর্মসংস্থানের জন্য কিংবা ভিজিট ভিসার জন্য দরখাস্ত করতে পারবে না। এ ব্যাপারে আমিরাত সরকার দেশটির ইমিগ্রেশন অথরিটির কাছে যে পরিপত্র জারি করেছে তাতে এ কথা পরিষ্কার নয় যে নিষেধাজ্ঞার ক্ষেত্রে কোন দেশের জন্য কোন রকম ছাড় আছে কিনা। একটি সূত্র দাবি করেছে, অল্প সময় পরেই ভিসা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাকালে জীবনযাত্রা সচল রাখতে ব্যবস্থা নিয়েছে সরকার। নিজেরা স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি অন্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকারি কর্মচারীদের প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
নিজেরা স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি অন্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকারি কর্মচারীদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইন ও প্রশাসন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী আয়োজনে গণভবন থেকে আজ বৃহস্পতিবার ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। এ সময় তিনি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় তার সরকারের নেওয়া নানা উদ্যোগের কথাও উল্লেখ করেন। এর আগে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সরকারের পক্ষ থেকে করোনার ভ্যাকসিন কিনতে ৭৩৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী জানুয়ারিতেই এই ভ্যাকসিন হাতে পাবার আশা করছে স্বাস্থ্য বিভাগ।
সিরাম ইন্ডিয়ার সাথে যে চুক্তিটা হয়েছে সেই চুক্তিতে আমরা ওখানে 3 কোটি ডোজ ভ্যাকসিন কেনার চুক্তি হয়েছে। 3 কোটি ডোজ মানে হচ্ছে যদি 2টা করে ডোজ লাগে একজনের তাহলে আমরা 1.5 কোটি লোককে দিতে পারবো।
এদিকে স্বল্পোন্নত দেশের জন্য কম মূল্যে ভ্যাকসিন নিশ্চিত করতে কোভ্যাক্স নামে একটি জোট গঠন করেছে জাতিসংঘ, বাংলাদেশও এর সদস্য। ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে এখান থেকে চাহিদার 20% ভ্যাকসিন পাবে বাংলাদেশ। প্রথমে 3 কোটি, পরবর্তী প্রতি মাসে দেয়া হবে 50 লাখ ডোজ। প্রতি ডোজের মূল্য হবে 137 থেকে 175 টাকা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের শ্রীনগর বারামুল্লা মহাসড়কে সেনাবাহিনীর টহলরত দলের উপর অজ্ঞাত গেরিলাদের হামলায় 2 সেনা জওয়ান নিহত হয়েছেন। আজ বিকেলে এ তথ্য জানিয়েছে সেদেশের পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
জম্মু কাশ্মীরের শ্রীনগর বারামুল্লা মহাসড়কে সেনাবাহিনীর টহলরত দলের উপরে অজ্ঞাত গেরিলা হামলায় 2 সেনা জওয়ান নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে ওই তথ্য দিয়ে পুলিশ জানিয়েছে শ্রীনগরের HMT এলাকায় ওই হামলা চালানো হয়েছিল। আজ NDTV হিন্দি ওয়েবসাইটে প্রকাশ, শ্রীনগরের খুশিপুরা HMT এলাকায় সেনাবাহিনীর কুইক রিয়াকশন টিমের উপরে অজ্ঞাত গেরিলারা এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। সংশ্লিষ্ট এলাকা জনাকীর্ণ অঞ্চল হওয়ায় কোনো বেসামরিক লোককে হতাহতের হাত থেকে বাঁচাতে অভিযানের সময় সেনাবাহিনীকে সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। আজ গেরিলা হামলায় 2 সেনা জওয়ান গুরুতর আহত হলে তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে সেখানে তারা মারা যান। নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের সন্ধানে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে। গণমাধ্যমের একটি সূত্র বলছে, হামলাকারী গেরিলারা একটি মারুতি গাড়িতে করে এসে সেনা জওয়ানদের উপরে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সমর্থ হয়েছে। কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমারের মতে, প্রাথমিক তদন্তে ওই হামলার পিছনে জৈশ মোহাম্মদ সন্ত্রাসী গোষ্ঠীর হাত রয়েছে বলে মনে করা হচ্ছে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইসলামী প্রজাতন্ত্রী ইরানের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক বিরাজ করছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি লাহোরে এক সংবাদ সম্মেলনে বলেছেন, তার সরকার আঞ্চলিক সম্পর্ক সহযোগিতা জোরদারে সফল হয়েছে, প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ বেড়েছে। তিনি ইরানের সঙ্গে সুসম্পর্কের কথা তুলে ধরার পাশাপাশি আফগানিস্তান, ফিলিস্তিন ও কাশ্মীর ইস্যুতেও তার দেশের নীতি ব্যাখ্যা করেন। সম্প্রতি ইমরান খান প্রতিবেশী দেশ আফগানিস্তান সফর করেছেন। তিনি লাহোরে সংবাদ সম্মেলনে আরও বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য চাপ থাকলেও ইসলামাবাদ এ ধরনের কোন সিদ্ধান্ত নেবে না। এ সময় তিনি দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারীদের সমালোচনা করেন। গত মাসেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াজ জারিফ পাকিস্তান সফর করেছেন। ইমরান খান ক্ষমতায় আসার পর এ নিয়ে 4 বার পাকিস্তান সফর করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরিতে রাশিয়ার সঙ্গে সহযোগিতা করছে ইরান। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সীমা সাদাত লারিয়াত এ তথ্য জানিয়েছেন। রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তির সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, ইরানের সরকারি কর্মকর্তারা ও বিশেষজ্ঞরা ভ্যাকসিন পেতে রুশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। রাশিয়ার যেসব কোম্পানি টিকা তৈরি করছে তাদের সঙ্গে ইরানদের সহযোগিতা রয়েছে বলেও তিনি জানান। তবে রাশিয়ার ঠিক কোন কোম্পানির সঙ্গে ইরান সহযোগিতা করছে তা জানাননি মুখপাত্র। ইহুদিবাদ ইসরায়েলের কারাগারে টানা 103 দিন অনশন পালনকারী ফিলিস্তিনি নাগরিক মাখের আল আখরাস অবশেষে মুক্তি পেয়েছেন। অধিকৃত পশ্চিম তীরের বেথেলহাম শহর ভিত্তিক মানবাধিকার সংগঠন প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স সোসাইটি বা PPS জানিয়েছে, আজ আখরাস ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পান। তিনি বর্বর ইসরায়েলি শাসক গোষ্ঠীর প্রশাসনিক আদেশ বলে বিনা বিচারে আটক ছিলেন এবং তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছিল না। বিনা বিচারে আটক রাখার প্রতিবাদে তিনি লাগাতার অনশন ধর্মঘট পালন শুরু করেন। PPS জানিয়েছে, দখলদার ইসরায়েল কর্তৃপক্ষ জাবারা চেক পয়েন্ট দিয়ে তাকে ফিলিস্তিনে পাঠায় এবং নাবলুস শহরের আল নাজা ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। ৪৯ বছর বয়সী মাখির আল আখরাসকে গত ২৭ মে ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে ইহুদিবাদী সেনারা আটক করে এবং প্রশাসনিক ক্ষমতা বলে তাকে বিনা বিচারে ইসরায়েলি কারাগারে আটক রাখা হয়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভেনেজুয়েলা ও ইরান উদীয়মান দুটি শক্তিশালী দেশ এবং ভৌগোলিক দিক থেকে দুটি দেশ অনেক দূরে অবস্থান করলেও বহু দিক দিয়ে তারা অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। মার্কিন রক্তচক্ষুকে উপেক্ষা করে এ দুটি দেশ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপর জোর দিয়েছে। সম্পর্কে দৃষ্টিপাতে প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
সাম্প্রতিক মাসগুলোতে ইরান ও ভেনেজুয়েলার মধ্যে বাণিজ্য ও রাজনৈতিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার হয়েছে। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জুরখে অরিজা ইরানের সঙ্গে সব ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা ও সম্পর্ক জোরদারে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ভেনেজুয়েলা ও ইরান উদীয়মান দুটি শক্তিশালী দেশ এবং ভৌগোলিক দিক থেকে এ দুটি দেশ অনেক দূরে অবস্থান করলেও বহুদিক দিয়ে তারা অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। সাম্প্রতিক বছরে ভেনেজুয়েলা ব্যাপক মার্কিন চাপ ও হুমকির মধ্যে রয়েছে। মার্কিন কর্মকর্তারা মাদুরো সরকারের উপর আর্থরাজনৈতিক ক্ষেত্রে প্রবল চাপ সৃষ্টির মাধ্যমে মাদুরোকে ক্ষমতা থেকে হটিয়ে দিয়ে মার্কিন সমর্থক ব্যক্তিকে ক্ষমতায় বসানোর চেষ্টা করছে। এমন সময় ওয়াশিংটন এ চেষ্টা চালাচ্ছে যখন জনগণ ও সেনাবাহিনীর সমর্থন নিয়ে মাদুরো সরকার শক্তিশালী রাজনৈতিক অবস্থান গড়ে তুলতে সক্ষম হয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মিত্রদের সহযোগিতায় সুষ্ঠু অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সেদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সক্ষম হয়েছেন। ভেনেজুয়েলার অন্যতম ঘনিষ্ঠ মিত্র হচ্ছে ইরান এবং ইরানের সহযোগিতায় তারা নিজেদের অবস্থানকে অনেকটা শক্তিশালী করেছে। মার্কিন কর্মকর্তারা ভেনেজুয়েলার পাশাপাশি ইরানের উপরও কঠোর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যাতে দেশটি অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল হয়ে পড়ে, কিন্তু যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত তাদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি। বরং ইরান বিভিন্ন ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এ অবস্থায় ইরান ও ভেনেজুয়েলা ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতা গড়ে তুলেছে। সম্প্রতি ওয়াশিংটনের নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলা তীব্র জ্বালানি সংকটে পড়লে মার্কিন হুমকি উপেক্ষা করে ইরান তেলবাহী জাহাজ পাঠায় ভেনেজুয়েলায়। এতে বিরাট সংকট থেকে রেহাই পায় ওই দেশটি। এর কিছুদিন আগে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হুমকি উপেক্ষা করে ইরান বিভিন্ন ধরনের জরুরি পণ্য ভেনেজুয়েলায় সরবরাহ করে। রাজধানী কারাকাসে ইরান মেগাসিস নামে বিশাল একটি শপিং সেন্টারও উদ্বোধন করেছে। এতে মার্কিন কর্মকর্তারা ক্ষিপ্ত ও চিন্তিত হয়ে পড়েন এবং একদল কংগ্রেস প্রতিনিধি পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে লেখা এক চিঠিতে ইরান ও ভেনেজুয়েলার মধ্যকার সহযোগিতা বিস্তারের পরিণতির ব্যাপারে হুঁশিয়ার করে দেন। যদিও মার্কিন রক্তচক্ষুকে উপেক্ষা করে ইরান ও ভেনেজুয়েলার কর্মকর্তারা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপর জোর দিয়েছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার দৃষ্টি দিচ্ছি বাংলাদেশের দিকে। বাংলাদেশে মন্ত্রী প্রতিমন্ত্রী সহ অন্তত ১৫ জন শীর্ষস্থানীয় জনপ্রতিনিধি করোনায় আক্রান্ত হয়েছেন। এ সম্পর্কে একটি প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন করোনায় আক্রান্ত হয়ে দুজনেই নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। এ কারণে নাইজারে অনুষ্ঠিতব্য ওয়াইসির পররাষ্ট্র পর্যায়ের সম্মেলনে তাদের যোগদানের কর্মসূচি বাতিল করা হয়েছে। নাইজার সফর উপলক্ষে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রী ও সচিবের করোনা পরীক্ষা করা হলে তাদের রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। তবে পররাষ্ট্রমন্ত্রীর শরীরে এ সময় করোনার কোনো লক্ষণ ছিল না। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং রাজশাহী ৬ আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন। ওদিকে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং সংসদ সদস্য সহ এ পর্যন্ত প্রায় 15 জন জনপ্রতিনিধি করোনায় আক্রান্ত হয়েছেন। জাতীয় সংসদের বিশেষ অধিবেশনের আগে সংসদ সদস্য, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকদের করোনা ভাইরাস পরীক্ষা করা হয়। দুদিনের পরীক্ষায় প্রায় 13 জন সংসদ সদস্যের করোনা পজিটিভ ধরা পড়ে। এদিকে গত কয়েকদিন ধরেই দেশে করোনা সংক্রমণের সংখ্যা প্রতিদিন 2000-এর বেশি পাওয়া যাচ্ছে। তবে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ালে দৈনিক শনাক্তের সংখ্যাও যে বেশি পাওয়া যাবে তাতে কোনো সন্দেহ নেই। তাছাড়া লক্ষণ ছাড়াই কত মানুষ যে করোনা পজিটিভ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তার কোনো পরিসংখ্যান নেই সরকারের কাছেও। করোনার প্রকোপ বৃদ্ধি সম্পর্কে স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিবের করোনা সেলের সমন্বয়ক ডাক্তার আনম মিনহাজুর রহমান বলেছেন,
গত 2 মাস ধরে ডেডিকেটেড কোভিড হাসপাতালগুলোতে রোগীর যে শয্যা এগুলো অনেক খালি হয়ে গেছিল, কিন্তু এখন পুরোপুরি রোগী ভর্তি হয়ে গেছে এবং এভাবে চলতে থাকলে কয়েকদিনের মধ্যেই উপচে পড়বে রোগী।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডের বিভাগীয় প্রধান ডাক্তার জগদীশ চন্দ্র দাস বলেছেন, শিশুদের মধ্যেও করোনার সংক্রমণ বাড়ছে। চিকিৎসকদের পরামর্শ হচ্ছে করোনা ছাড়াও শীতকালে নানাবিধ অসুখ বিসুখ থেকে শিশুদের সুরক্ষার ব্যাপারে অভিভাবকদের একটু বেশি সতর্ক থাকতে হবে।
শীতকালীন যে রোগবালাইগুলো আছে ওগুলোর প্রতি যদি শিশুদের প্রতি আর্থিকভাবে যত্ন নেন তাহলে শিশুরা শুধু করোনা না ডেঙ্গু সাথে হচ্ছে আমরা যে সিজনাল ফ্লুগুলো আছে সেগুলো আমরা প্রিভেন্ট করতে পারি।
জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ সম্প্রতি জানিয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত প্রতি 9 জনের মধ্যে একজন শিশু ও কিশোর কিশোরী রয়েছে। আক্রান্ত শিশুদের মাঝে হালকা উপসর্গ দেখা গেলেও সংক্রমণের হার বাড়ছে এবং দীর্ঘমেয়াদে শিশু ও তরুণদের পুরো একটি প্রজন্মের শিক্ষা, পুষ্টি ও সামগ্রিক কল্যাণের উপরে এর প্রভাব পড়ছে।
প্রতিবেদনটি শুনলেন আর এর সাথে বিদায় নিচ্ছি আজকের রাতের অধিবেশন থেকে। সবাই ভালো সুস্থ থাকুন, খোদা হাফেজ।
Thank you.